Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
গ্রামের মাঝে বিশাল একটা জঙ্গল। জঙ্গলটা অনেক গভীর এবং ভূতরে হওয়ার কারণে তেমন কেউ চায় না, কিন্তু দুটো গ্রামে যাতায়াত করার জন্য এই জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। লোক মুখে শোনা যায় জঙ্গলটা নাকি তেমন ভালো না, অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটে থাকে। গ্রামের মানুষেরা এই জঙ্গলের নাম দিয়েছে তেঁতুলিয়া জঙ্গল, কারণ এই জঙ্গলে তেঁতুলি গাছে নাকি বেশি দেখা যায়। আর এই জঙ্গলে নাকি অনেক বেশি পুরনো বড় একটা তেঁতুল গাছ আছে, যেটা প্রায় অনেক দূর থেকেও দেখা যায়। গ্রামে বড় বড় বয়স্ক লোককে জিজ্ঞেস করলে তারা বলে তারাও নাকি ছোট থেকে এই বড় তেঁতুল গাছটা দেখে এসেছে। সেদিন খুব বেশি গরম পড়েছিল। দেওমারা গ্রামের মিরন সাহেব গরু চড়াতে গিয়েছিলেন পাশের গ্রামে। তার মোটা গরু আছে মোটামুটি পাঁচটা, এবং সেখান থেকে আস্তে আস্তে বিকেল হয়ে যায় এবং গরুগুলোকে আগেই ছেড়ে দিয়েছে, কারণ গরুগুলো মিরন সাহেবের বাড়ি চিনে। তারা একা একাই দল বেঁধে ছুটে দৌড়ে যায়। মিরন সাহেব বয়স্ক হওয়ার কারণে ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছেন। মিরন সাহেব একটাই মাত্র ছেলে, তাকে বাসায় রেখে এসেছে। হঠাৎ মিরন সাহেব দেখলেন তার গরু জঙ্গলের ঠিক পুরনো সেই তেঁতুল গাছটার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। মিরন সাহেব তার গরুকে এমন ভাবে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে যেতে লাগলেন। সেখানে গিয়ে দেখলেন অনেক সুন্দর ঘাস রয়েছে, যে কারণে গরু নীরবে সে ঘাসগুলো খাচ্ছে। মিরন সাহেব একটু মুচকি হাসি আসলেন। মিরন সাহেব সে পুরনো তেঁতুল গাছটার নিচে বসে পড়লেন। সেখানে বসতেই মিরন সাহেবের গায়ে একটা দমকা হাওয়া যেন বয়ে গেল। বিকেলের রোদটা মনে হয় এখনো তেজ কমেনি, কিন্তু এই তেঁতুল গাছটা বসতেই বাতাস বইতে শুরু করলো। চারদিকে সুন্দর বাতাস বইতে লাগলো। তার উপরে মিলন সাহেব গাছ নিচে বসে পড়াতে তার চোখে হাজারো ঘুম যেন চোখে আসলো। মিলন সাহেব ভাবলেন সুন্দর পরিবেশ, আবার বাতাস বইছে, একটু ঘুমিয়ে নে, পরে গরুটাকে নিয়ে বাড়িতে যাবনি। এই ভেবে মিলন সাহেব চোখটা বন্ধ করলেন। অদ্ভুত ভাবে তার ঘুমটা প্রচুর ধরে গেল, আর সেই গাছের নিচে মিরন সাহেব ঘুমিয়ে গেলেন। আর তার গরুটা নীরবে এমন সুন্দর ঘাস পেয়ে খেতে লাগলো। চারদিকে শুনশান নীরবতা, এবং সেই নীরবতার চারিদিকে অন্ধকার যেন কুটকুটে হয়ে আসছে, এবং আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোতে চারদিক ছড়িয়ে পড়েছে। হঠাৎ কিছুটা খটখটে শব্দে ঘুম ভেঙে গেল মিরন সাহেবের। মিরন সাহেব চোখ পেলে সামনে তাকালো এবং দেখতে পেল রাত হয়ে গেছে। মিরন সাহেব নিজের লুঙ্গির ভাঁজ থেকে তার বাটন ফোনটা বের করে দেখলো, রাত 12:45 বাজে। এটা দেখে তো সে প্রচন্ড অবাক হয়ে গেল, কারণ সে তো শুধু কিছুটা সময় ঘুমিয়েছিল এইখানে, তাহলে এত সময় কিভাবে কি হয়ে গেল? মিলন সাহেব তার বাসার কথা মনে পড়ে গেল, এবং নিশ্চিত তার বউটা আর ছেলেটা তাকে অনেক খুঁজছে। মিলন সাহেব চোখ দুটো সামনের দিকে আবারও তাকে যা দেখলো সেটা তার দেখে রীতিমতো চোখ কপালে উঠে গেল, কারণ সামনে অনেক রক্ত লেগে আছে। দেখে মনে হচ্ছে কেউ অনেক রক্ত এখানে ফেলে গেছে, কারো পুরো শরীরের রক্ত এখানে মেরে ফেলে রেখেছে। মিলন সাহেব একটু উঠার জন্য দুটো হাত বাড়িয়ে মাটিতে রাখলেন। তার মনে হলো তার হাতে কিছুটা আঠালো লাগলো, এবং মিলন সাহেব নিচে তাকিয়ে দেখলো রক্ত লেগে আছে। তার পুরনো লুঙ্গি দিয়ে মিলন সাহেব অবাক হয়ে গেলেন, আর অনেক বেশি ভয় পেয়ে গেলেন। মিলন সাহেব এতটা ভয় পেয়ে গেলেন যে সেখানে জ্ঞান হারিয়ে ফেললেন। অতপর মিলন সাহেব সেখানে অজ্ঞান হয়ে যায়। ওদিকে মিলন সাহেবের একমাত্র ছেলে নাইম চৌধুরী তন্ন তন্ন করে বাবাকে খুঁজছেন, বাসায় একটা গরু আসেনি। তাই নাইন সন্দেহ হচ্ছিল যে বাবা হয়তোবা পাশের গ্রামে সেই গরু নিয়ে রয়ে গেছে, হয়তোবা হারিয়ে গেছে, সেটা তো বাবাকে খুঁজতেই হবে। নাইন সারা রাত তার বাবাকে গ্রামে গ্রামে খুঁজলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। তখন নাইন সিদ্ধান্ত নিল যে পাশের গ্রামে যাবে, কিন্তু নাইমের আম্মু অনবরত কান্না করছিল। মিলন সাহেবকে গ্রামে খুঁজে না পাওয়াতে নাইনকে যেতে দিল পাশের গ্রামে। নাইন তার বাড়ি থেকে কিছু না খেয়ে ছুটে চলল পাশের গ্রামের দিকে নাইম জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো জঙ্গলটা খুব সুন্দর, একটা বাতাস যেন বইতে শুরু করলো। বাতাসটাতে পুরো শরীর যেন শীতল হয়ে গেল নাইমের। নাইম কিছুটা দূরেই দেখল বন পুরনো সেই তেঁতুল গাছটার নিচে তার বাবা পড়ে রয়েছে আর তার পুরো শরীর দিয়ে রক্ত লেগে আছে। এটা দেখে নাইম প্রচন্ড ভয় পেয়ে গেল আর দৌড়ে তার বাবার কাছে গেল। নাইম দৌড়ে গিয়ে তার বাবাকে ঝাঁপটে ধরল আর দেখল তার বাবার শরীরে কোনো কাটা দাগ নেই আর এই রক্তগুলো কেমন যেন গন্ধ লাগছিল। নাইম তার বাবাকে আস্তে আস্তে ডাকতে লাগলো। হঠাৎ তার বাবা লাফ দিয়ে উঠল আর অনেক জোরে জোরে হাঁপাতে লাগলো। চারপাশে তাকিয়ে বারবার দেখছে নাইম এবং এরপর বুঝে গেল তার বাবা হয়তো বা রাতে কিছু একটা দেখে ভয় পেয়েছে যার কারণে এভাবে হাঁপাচ্ছে আর এদিক ওদিকে তাকিয়ে দেখছে। নাইম তার বাবাকে বলল, কি হচ্ছে বাবা, এইভাবে হাঁপাচ্ছ কেন, আর এদিক ওদিক কি দেখছ? নাইমের বাবা হালকা হালকা তোতাতে তোতনাকে বলল,
রাতে রাতে রাতে
নাইম তখন বলল, রাতে কি হয়েছে পরে শুনবো নে, আগে চলো বাসায় চলো, আম্মু অনেক কান্না করছে তোমার জন্য। নাইমের আব্বু কি যেন ভেবে কোনো কথা না বলে নাইমের সাথে রওনা দিয়ে দিল। তার বাড়ির দিকে হঠাৎ নাইমের বাবা মনে পড়ে গেল বাড়িতে গরু কয়টা গেছে। নাইম তখন বলল, বাড়িতে চারটা গরু গেছে কিন্তু আর একটাও তো আসেনি, কিন্তু আপনার শরীরে এই রক্ত কিসের? নাইমের কথা শুনে নাইমের বাবা সেখানেই দাঁড়িয়ে গেল এবং বলতে লাগলো, রক্ত রক্ত রক্ত। নাইম বুঝে গেল রাতে তার বাবার সাথে নিশ্চয়ই ভয়াবহ কিছু ঘটেছে আর যে কারণে এখনো তার ভয়টা বা ট্রমাটা কাটেনি। নাইম আবার বলল, থামেন তো চলেন আগে বাড়ি যাই, তারপর সব শুনবেন, চলো। তারা দুজনেই বাড়িতে চলে আসলো এবং নাইমের আম্মু এসে বিনয় সাহেবকে জড়িয়ে ধরলেন আর অনেক কথা বলতে লাগলেন। নাইম হালকা লজ্জা পেয়ে ঘরের ভেতরে চলে গেল আর এক গ্লাস পানি ছিল বাবার কাছে এবং দিতেই তার বাবা তাড়াতাড়ি গ্লাসটা কেড়ে নিয়ে খেতে লাগলো। নাইমের বাবা এভাবে পানি খেতে দেখে তারা দুজনেই অবাক হয়ে গেলেন। হঠাৎ বিনয় সাহেব বলতে লাগলো,
কালকে বিকেলে আমি যখন পাঁচটা গরু সেরে দিই না, তখন দেখি গরু দৌড়ে যেতে লাগলো, আমিও প্রতিদিনের মতো একা একা হেঁটে হেঁটে আসতে লাগলাম। হঠাৎ জঙ্গলের পুরনো সে তেঁতুল গাছটার নিচে দেখি আমার গরু দাঁড়িয়ে ঘাস খাচ্ছে, আমিও সেখানে গেলাম, গিয়ে দেখি অনেক ঘুম পেয়ে গেলাম যার কারণে খুব শীতল একটা বাতাস বইছিল, আমিও সুযোগ পেয়ে ঘুমিয়ে গেলাম। আমার যখন ঘুম ভাঙলো তখন দেখি আমার চারিদিকে অনেক রক্ত পড়ে আছে আর আমার পুরো শরীরে রক্ত লেগে আছে, এইটা দেখার কারণে আমি অজ্ঞান হয়ে পড়ি, ভয় পেয়ে যাই। আমি আবার যখন জ্ঞান ফিরে পাই তখন ভয়ানক একটা ঘটনা ঘটে আমার সাথে।
এতটুকু বলেই বিনয় সাহেব একটা ঠোক গেলেন। তখন নাইম বলতে লাগলো, কি হয়েছে বাবা বলো না। নাইমের বাবা আবারও ঢোক গেলে বলতে লাগলেন,
যা বলছিলাম আর কি, আমার জ্ঞান ফিরলেও কারোর কারোর খাওয়ার আওয়াজ শুনে মনে হচ্ছিল কেউ তার মুখের ভেতরে কিছু একটা চাবাচ্ছে, বুঝলে, আর ফাঁকা জায়গা আর জঙ্গল হওয়ার কারণে শব্দটা অনেক জোরে জোরে হচ্ছিল। আমি চোখ খুলে দেখি আমার সামনে অদ্ভুত কিছু একটা গরুর মতো পুরোপুরি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, সে লোকটার পুরো শরীর লম্বা লম্বা লোম ছিল, মুখটা অনেক বেশি কাটা রয়েছে আর একটা একটা লম্বা ছুরি আর এখানে জ্বলন্ত লাঠি, লোকটা বেশ বয়সও ছিল আর তার পুরো শরীর অনেক কালো কালো, শরীরের উপরে কালো চাদর দিয়ে ঢাকা ছিল আর সে অদ্ভুত লোকটা আমার সামনে আমার গরু দুইটা চোখ লম্বা করে ধারালো দুটো চোখ একবার টান দিয়ে দিতে মতো ভিতরে টানিয়ে নিল এবং পুরোটা কেটে একেবারে কামড়াতে লাগলো। আমি আরো বেশি ভয় পেয়ে যাই, আমার মুখ ঘামতে থাকে, রাত তখন অনেক গভীর, সে লোকটা তার দাঁত দিয়ে কামড়ে কামড়ে হঠাৎ করে লোকটা কামড়ানো বন্ধ করে দেয় আর আমাকে বলতে থাকে, অবাকে মুক্ত করলি বল তোর কি লাগবে বল। আমি তখন কোনো কথা বলতে পারছিলাম না, ভয় ভয় বলতে লাগলাম, আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না। তখন সেই অদ্ভুত লোকটা আমাকে বলতে লাগলো, আমাকে পোষণ করলে এই গ্রামের নিচে এসে ডাক দিস, তাহলে আমি তোর দেখা দিব। আমি মুখ হা করে হ্যাসূচক কথা জানালাম আর সে অদ্ভুত লোকটা আমার সামনে থেকে গায়েব হয়ে যায়। আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না, এক নিমিষে অবাক হয়ে গেলাম একেবারে, আর তখন এত বেশি ভয় পেয়ে গেছিলাম যে আমি জ্ঞান হারিয়ে ফিরি। তারপর সকালে নাইম এসে আমাকে ডাক দেয়। মিলন সাহেবের এমন কথা শুনেই নাইম আর তার আম্মু দুজনেই যেন হতভম্ব হয়ে যায় আর নাইম আম্মুকে বলতে লাগলো, তার মানে ওইটা একটা অভিশপ্ত জিন ছিল, যাকে কেউ গাছের নিচে আটকে রেখেছিল, আর তুমি সেখানে বসাতে সে মুক্ত হয়ে যায়। আর হয়তো মুক্ত হওয়াতে অনেক ক্ষুধা লেগেছিল, তার জন্য সেই জিনটা তার গরুটাকে জীবিত খেয়ে ফেলে। আর জিন হওয়ার কারণে গরু চিৎকার করেও উচ্চে পড়তে পারেনি। মিলন সাহেব মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল এবং নাইম আবারও ঘর থেকে তার বাবার জন্য এক গ্লাস পানি নিয়ে আসে, আর তার বাবা আবারও পানি নিয়ে খেয়ে ফেলে। সেদিনের দিন এমন করে চলে যায়, তাদের এভাবে দিনটা কাটতে থাকে এবং এভাবে করে দিনটা কাটতে থাকে পাঁচটা। হঠাৎ একদিন নাইমের কলেজে ভর্তি হওয়ার জন্য 10,000 টাকা লাগে। নাইম টাকার জন্য তার বাবাকে অনেক বললেও তার বাবা টাকার কোনো ব্যবস্থা করতে পারেনি। হঠাৎ নাইমের বাবার সেই জিনের কথা মনে পড়ে যায়। নাইমের বাবা কোনো উপায় না পেয়ে রাতে নীরবে সেই জঙ্গলটার কাছে যায় এবং একটা টর্চ লাইট নিয়ে বিরল সাহেব পুরনো তেঁতুল গাছটার নিচে গিয়ে বলতে লাগলো,
হে জিন, তোমাকে আমার খুব প্রয়োজন, খুব প্রয়োজন, খুব প্রয়োজন, খুবই প্রয়োজন।
এই কথাটা বলার সাথে সাথে সেই জিনটা মিলন সাহেবের কাছে চলে আসে। হঠাৎ করে জন আসাতে মিলন সাহেব বেশ ভয় পেয়ে যায়। নিজেকে স্বাভাবিক করে মিলন সাহেব বলতে থাকে,
হে জিন, আমার অনেক টাকা প্রয়োজন, তুমি দয়া করে আমাকে টাকা দাও।
হঠাৎ জিনটা কোনো কথা না বলে হাতের চুটলি থেকে একটা ব্যাগ টাকা দিল এবং মিলন সাহেব একটা ব্যাগ টাকা দেখে রীতিমতো খুব খুশি হয়ে যায়। সে জিনটা তখন ভারী কণ্ঠে বলতে লাগলো,
একটা কথা খেয়াল করবি, তুই আমার থেকে সব কিছুই পাবি, কিন্তু কিছু পেতে হলো কিছু দিতে হবে, বুঝলি? আর এই টাকাগুলো নিয়ে চলে যা, আর কথাটা কাউকে বলবি না।
মিলন সাহেব কথাগুলো শুনে যেন খুশি মনে বাড়িতে চলে গেল আর সেই টাকা ভর্তি ব্যাগ এনে তার বিছানায় নিচে রেখে দিল। সকাল হওয়ার কারণে তিনি তার টাকা তার ছেলেকে দিলেন এবং নিজের ভাঙা বাড়িটা মেরামত করে দিলেন, কিন্তু তেমন মেরামত হলো না এই টাকা দিয়ে, কারণ মিলন সাহেব এখন বড় বাড়ি আনার একটা লোভ জন্মেছিল, বেশ লোভী হয়ে পড়ল। তারপর মিলন সাহেব আবারও গেলেন সেই জিনের কাছে এবং একের পর এক জিনিস চাইতে লাগলো। মিলন সাহেব এভাবে জিনটার কাছ থেকে অনেক জিনিস নিল। এখন মিলন সাহেবের এক বিশাল বাড়ি রয়েছে আর সেই বাড়ির ছাদ থেকে পুরো গ্রাম দেখা যায়। তার অনেক টাকা রয়েছে, তার এখন অনেক গরু রয়েছে। মিলন সাহেব এর হঠাৎ করে এইভাবে বড় লোক কথা দেখে গ্রামের মানুষ প্রচন্ড অবাক হয়ে গেল আর তারা ভেবে পাচ্ছিল না মিলন সাহেব হঠাৎ এত টাকা কোথায় পেল। এভাবেই চলতে লাগলো একটা মাস, আর এই মাসে মিলন সাহেব অনেক বেশি জিনিস চেয়েছে আর সেই জিনটা তাকে জিনটার সবগুলো জিনিসই দিয়েছে। এভাবে মিলন সাহেবের জীবন ভালোই ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ একদিন মিলন সাহেবের মনে চিন্তা আসলো যে আমার তো অনেক টাকা পয়সা হয়েছে, তাহলে আমি যদি মরে যাই তাহলে এই সম্পত্তিগুলো তো আমার ছেলের হয়ে যাবে, তাহলে আমার তো কোনো সুখ হলো না। তাইলে একটা কাজ করি, জিনটার থেকে আমার অমর হওয়ার জিনিসটা চাই, তাহলে আমি সারা জীবন আমার সম্পত্তি একটাই একাই সামলাতে পারবো আর অনেক সুখে থাকবো। এটা ভেবে বিলন সাহেব রাতের অপেক্ষা করতে থাকল। বিলন সাহেবের হঠাৎ এত টাকা আসতে যদি নাইম বা নাইমের আম্মু কোনো প্রশ্ন করে তখন বিলন সাহেব বলে, তোমাদের সেটা জানতে হবে না, তোমার ঠিকঠাক মতো জিনিস পেলেই তো হচ্ছে, তাই না? মিলন সাহেব এত বেশি টাকা পাওয়াতে তার ব্যবহার এবং তার আচার ব্যবহার অনেক বেশি খারাপ হয়ে গেল, সে অহংকারী হয়ে গেল। রাত হওয়াতে মিলন সাহেব একটা চাদর মুড়ি দিয়ে ছুটে গেল সেই জঙ্গলে। বড় পুরনো তেঁতুল গাছের কাছে গিয়ে জিনটাকে ডাকতে জিনটা হাজির হলো এবং জিনটাকে দেখে মিলন সাহেব খুব অট্ট হাসি দিল। তারপর মিলন সাহেব বলতে লাগলো,
হে জিন, তুমি অমর হওয়ার শক্তি দাও আমাকে, আমি কখনো যেন মারা না যাই।
বিরন সাহেবের এমন কথা শোনার পর একটা বোঝকে হাসি দিল আর বলতে লাগলো,
যা এখন থেকে তুই অমর, যা তুই বাসায় চলে যা এখন।
এটা বলে জিনটা একটা অট্ট হাসি দিয়ে সেখান থেকে গায়েব হয়ে গেল। বিরন সাহেব তো প্রচন্ড খুশি এবং খুশি হয়ে গেল কারণ আজকে তার মনের ইচ্ছা পূরণ হলো। বিলন সাহেব বাসায় আসলো, এসে নিজের রুমে দেখল তার বয়স শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে, চোখ দুটো মনে হচ্ছে কেউ যেন তুলে ফেলেছে, হাত পা গুলো আলাদা হয়ে ঘরের এক পাশে যেন পড়ে রয়েছে এবং রক্তে রক্তে ভেসে গেছে। এটা দেখে মিলন সাহেব থর থর করে কাঁদতে লাগলো, যেন এটা সে কল্পনাও করতে পারেনি, এবং একটা চিৎকার দিল। চিৎকার দিয়ে বাড়ির সব কাজের লোককে ডাকলো, তারাও এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল, কেউ তো ভয় রীতিমতো বমি করে দিল।
দিল এবং কাজের লোকগুলো বলল, এখানে সবাই আছে কিন্তু নাইম তো নেই, তিনি কেন নেই? মিনর সাহেবের হঠাৎ করে নাইমের কথা মনে পড়ে গেল আর কান্না করতে করতে নাইমের রুমের দরজা ধাক্কা দিতে নাইমেরও এমন এক দৃশ্য দেখল যা কল্পনা করতে পারেনি। ভয়াবহ এক মৃত্যু দেখল। নাইমের চোখ তুলে ফেলা হয়েছে। নাইমের পুরো শরীর হাজার হাজার ছুরির আঘাতে শরীর চামড়া চামড়া কেটে ফেলা হয়েছে। বিনোদ সাহেব এসব দেখে হাও মাও করে কেঁদে ফেলল আর নিজের বউ আর নিজের ছেলেকে এমন অবস্থা দেখে নিজে খুব বেশি ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তার কপালে যেন বিন্দু বিন্দু ঘাম ছুটতে লাগলো। বিনোদ সাহেব বুঝে গেল এটা জিনের কাজ। তাই বিনোদ সাহেব রাগে গজ গজ করতে করতে বাসা থেকে দৌড়ে বেরিয়ে গেল এবং বিনোদ সাহেব দৌড়ে সে পুরনো তেঁতুল গাছের কাছে এসে জিন জিন বলে ডাকতে লাগলো। হঠাৎ সে জিনটা হাজির হলো, কিন্তু জিনের মুখ থেকে অনবরত যেন রক্ত লেগে আছে এবং ছুরিটাতে অনেক বেশি রক্ত লেগে আছে। বিনোদ সাহেব বুঝে গেল তার ছেলে আর তার বউকে এই জিনটাই হত্যা করেছে। বিনোদ সাহেব হাঁটু গেড়ে বসে পড়ল আর বলতে লাগলো,
কেন মেরেছিস, কেন মেরেছিস আমার নিষ্পাপ ছেলেটাকে,
আর আমার বউকে কেন মারলি রে তুই, বল না শয়তান বল। সে জিনটা তখন অট্টহাসি দিতে লাগলো আর বলতে লাগলো,
তুই আমাকে মন্দির থেকে মুক্ত করেছিস কেমনে জানিস? তুই যখন এই গাছের নিচে বসেছিলিস সেখান থেকে একটা পুতুল, পুতুলকে তুই লক্ষ্য করিসনি, আর ঘুমের মধ্যে সে পুতুলটা হাত দিয়ে টান দিয়ে মাঠ থেকে তুলে ফেলেছিলিস, তখন আমি মুক্তি পাই 1110 বছর পর। আর আমি মুক্তি পেয়ে অনেক খুশি হয়ে যাই, তুই চা চাইতি আমি তাই দিতাম, কিন্তু তোকে আমি বলেছিলাম কিছু পেতে বলে কিছু দিতে হয়, তুই আমার থেকে অনেক কিছু চেয়েছিস কিন্তু আমি কোনো জিনিস নিতাম না, কারণ তোর মনে তখন হিংস্রতা থাকতো না, হিংস্রতা করলি বা হিংসা করলে ধীরে ধীরে লোভ করলি আর নিজেকে অমর করার জন্য দাবি করলি, আমি তোকে অমর করে দিয়েছি কিন্তু তার বিনিময়ে দেখ তোর বউ আর তার ছেলে উৎসর্গ করতে পারিস কিনা দেখ।
বিনোদ সাহেব তার ভুল বুঝতে পারল, অহংকার হিংসার জন্য তার আজ এই অবস্থা। বিনোদ সাহেব কান্না করতে করতে বলতে লাগলো,
যখন আমার এত সম্পত্তি দেখার আমার আপন কোনো মানুষই নেই, তাহলে আমার বেঁচে থেকে দেওয়া লাভ কি? আমাকে মেরে ফেলো, মেরে ফেলো আমাকে।
বিনোদ সাহেবের এই কথা শুনে জিনটা যেন অট্টহাসি দিতে লাগলো আর বলল,
মূর্খ মানুষ, তুই এখন আমার তোকে কেউ মারতে পারবে না।
বিনোদ সাহেব সেখানে হাও মাও করে কান্নাকাটি করতে লাগলো আর হাসতে লাগলো, দৌড়াতে লাগলো আর হয়তো বা সহ্য করতে না পেরে তার নিজেকে নিজে যেন হত্যা করল। এরপর সে নিজেই নিজেকে একেবারেই যেন আত্মহত্যা করে সে মারা গেল। এই ছিল ঘটনা জেফ্রি ভাই। যদি ঘটনাটি ভালো লাগে আপনি আপনার সুমধুর কণ্ঠে প্রীত পডকাস্টে শেয়ার করে দিবেন। আশা করছি আপনাদের অনেক বেশি অনেক অনেক বেশি ভালো লাগবে গল্পটা। এই গল্পের নাম আমারও বলে দিচ্ছি, এই গল্পের নাম রহস্যময় এক জিন। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, এন্ড দিস ইজ ইট। ওয়াও ওয়াও, ওয়াট আ বিউটিফুল স্টোরি অফ স্টোরিটা বেশি জোস ছিল ম্যান, ওফ মাথা নষ্ট করার একটা স্টোরি ছিল। ওয়াও, আসলে অনেক বেশি ভালো লেগেছে এবং মনে হচ্ছে ইয়াস দিস ইজ ইট, দিস ইজ অ্যাকচুয়ালি ইট, এবং এইরকম স্টোরি তো আমি চেয়েছিলাম আপনাদের কাছ থেকে। ওয়াও, অনেক দিন পর একটা ভালো স্টোরি শুনলাম এবং স্টোরিটা শুনে যেন মনটা যেন হালকা হয়ে গেল। উফ, আসলেই তাই, লোভে পাপ, পাপে মৃত্যু, এবং এটাই তো সত্য, এটাই তো মানে পৃথিবীর নিয়ম। লোভ করতে নেই কখনো, লোভে পা দিতে নেই, লোভে পাপ, পাপই সবসময় মৃত্যু হয়েছে, আর এটাই তো জগতের নিয়ম। আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভয়াবহ রকমের ভালো লেগেছে এবং আপনাদের কাছে ভালো লাগলে মনও তো কষ্ট সার্থক হয়ে যায়, বিকজ
These things is all about you guys. Thank you very much for your beautiful story, bhaiya. Ebong asha korchi apnader shobar kache ghotona bhalo legeche ebong chomotkar sundor ek onubhuti hoyeche apnader. Ami bujhte parchi because story jokhon bhalo hoy na tokhon ami nije bujhte pari je wow kichu ta pore felechi wow darun to ata darun to byapar shobar kaj kore ebong shetai hoyeche story te. This is basically super duper story chilo onek bhalo chilo bhai ebong ami believe kori je erokom story apnar kache aro ache এবং আপনি সময় করে অবশ্যই যখনই সময় পাবেন একটু একটু করে লিখে পাঠানোর চেষ্টা করবেন বিকজ মানে আমরা যেটাকে বলি যে যত ভৌতিক জনার স্টোরিগুলো আছে আমি সবসময় চেষ্টা করি বেস্ট বেস্ট স্টোরিগুলো কালেক্ট করার জন্য এবং সেগুলো এখানে শেয়ার করার জন্য। খুব সুন্দর সুন্দর স্টোরি আস্তে আস্তে আসছে এখন এবং ভৌতিক যেটাকে আমরা বলি যে ভৌতিক ভৌতিক সব স্টোরিগুলো কিন্তু এখন আসছে সামনেও আসবে এটা আমি বিলিভ করি এবং ধীরে ধীরে কিন্তু এইভাবেই এগিয়ে যাবে আমাদের প্রেত পডকাস্ট এবং দিস ইজ বেসিক্যালি ইট। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাছে ভালো লাগলে কষ্ট প্রতিবার সার্থক হয়ে যায় এবং আজকেও সার্থক হয়ে যাবে। দিস ইজ থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আর দেরি করবো না, চলে যাচ্ছি আমরা পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে খুব সুন্দর লাগবে। চলে যাই ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালাম আলাইকুম জশু ভাই, কেমন আছেন? আশা করি আপনি এবং প্রেত পডকাস্টের সকল লিসনার্সগণ ভালো আছেন। আমার নাম ফিরোজ খান, বলছি মিরপুর থেকে। আপনার প্রিয় মানুষ এবং প্রিয় ঘটনাগুলো বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি ফিরোজ খান, বহুদিন ধরে প্রেত পডকাস্টের সাথে আছি এবং অফিসিয়াল স্টোরি টেলার প্রেত পডকাস্ট আমাকে করার জন্য অনেক ধন্যবাদ জশু ভাই। আপনাকে ধন্যবাদ ফিরোজ ভাই। এবং ফিরোজ ভাই কিন্তু একই সাথে আমাদের ভৌতিক দুনিয়া দারুণ দারুণ সব ঘটনা পাঠান। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। চলে যাই ঘটনায়। তিনি লিখেছেন, ভাইয়া আজ এই নিয়ে আমার 15তম ঘটনা শেয়ার করছি, যদি ভালো লাগে শেয়ার করতে পারেন। ঘটনাটির নাম মর্গ, ঘটনাটির মূল লেখক তৌফিক মিথুন। শুরু করছি ঘটনা। আজ থেকে বছর দশেক আগের কথা, ক্যালেন্ডারের পাতায় 2014 সালের জানুয়ারি মাস। শীত পড়েছে, উত্তরের হিমেল বাতাসে শরীরে কাঁপুনি ধরে। ভার্সিটির ছাত্রাবাসে থাকি, সামনে পরীক্ষা, তাই রাত জেগে প্রতিটা রুমে পড়াশোনায় ব্যস্ত সবাই। তেমনি একই শীতের রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল আমার রুমমেট মামন। তড়ি ঘড়ি করে ওখানে ছুটলাম হাসপাতালে। আমার সাথে ছাত্রাবাসে আরো অনেকে গিয়েছিল। আশেপাশে তেমন কোনো গাড়ি না থাকার কারণে আমরা একটা ভ্যান করে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে গেলাম। মামুন রুমমেট হিসেবে ওর ফুপুর কথা আমাকে আগেই জানা ছিল, যিনি এই হাসপাতালের ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন। মামুনের সাথে ওনার কোয়ার্টারে একবার এসেছিলাম হাসপাতালের রিসেপশনে ওনার পরিচয় দিতেই অন্যান্য কাজে গতি এসে গেল এবং ইমার্জেন্সি বিভাগে ডাক্তার অবস্থা দেখে দ্রুত ISU-তে বা ICU-তে ভর্তি করে নিলেন। হাসপাতাল থেকে একটু দূরেই ছিল ওনার কোয়ার্টার, এখানে জয়েন করেছেন বেশি দিন হয়নি, তাই নতুন কোয়ার্টার কপালে জুটেনি, আপাতত পুরাতন একটা কোয়ার্টারে উঠেছেন তিনি। যা হোক, ওনাকে খবর দিতে গিয়ে সাথে করে নিয়ে আসলো একজন নার্স। উনি এসে সরাসরি ডিউটি ডাক্তারের সাথে কথা বলে ICU-তে ঢুকে গেলেন। রাত তখন একটা, ছাত্রাবাসের অধিকাংশ লোকজনই চলে গিয়েছে। কয়েকক্ষণ আগে এখানে বসেছিলাম আমি, কালাম আর সুমন, আমরা তিনজন বসেছিলাম। কালাম আর সুমন আমাদের পাশের রুমে থাকে। ডিউটি ডাক্তার তখন জানালেন মামুনকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে এবং মেডিসিন দেওয়া হয়েছে, সকালে আগে কেন ফিরবে না। তখন কালাম আর সুমনকে বিদায় নিয়ে চলে গেছে। এখন হাসপাতালে আছি শুধুমাত্র আমি। ICU থেকে একজন নার্স মাথা বের করে আমাকে দেখলেন, পর দেখলেন, কিন্তু কিছু না বলে আবারও ভেতরে ঢুকে গেলেন। খুব সম্ভবত মামুনের ফুপুই পাঠিয়েছিলেন, কেননা একটু পরে ফুপু নিজে বের হয়ে এলেন এবং ফুপু বললেন, মামুন তো এখন ICU-তে ঘুমাচ্ছে, সেখানে ডাক্তার নার্স সবাই আছে, তাছাড়া এখানে আমি আছি, তোমার আর কষ্ট করে থাকতে হবে না বাবা।
এত রাতে একা ক্যাম্পাসে ফিরে কোনো কাজ নেই, তুমি বরং আমার কোয়ার্টারে চলে যাও, এই নাও চাবি। আমি চিন্তা করে দেখলাম এত রাতে ক্যাম্পাসে ফিরতে গেলে শুনশান রাস্তায় ছিনতাইকারের খপ্পরে পড়ার অনেক বেশি সম্ভাবনা। তাছাড়া সকালে এখানে মামুনকে দেখে তারপর না হয় ক্যাম্পাসে ফেরা যাবে। তাই ফুপুর কাছ থেকে চাবিটা নিয়ে ওনার কোয়ার্টারের দিকে রওনা হয়ে গেলাম। সবে মাত্র ভার্সিটিতে উঠেছি, মোটামুটি সাহসী বলা যেতে পারে। যেতে যেতে ভাবলাম রুমিকে গরম পানি দিয়ে একটা গোসল দিতে হবে, তা না হলে শরীরটা ম্যাচ ম্যাচ করছে, বেশ খাটুনি গেল আজ। হাসপাতালের সামনের দিকে বেশ কিছু মানুষ সারা রাতি শুয়ে বসে থাকে, কিন্তু ভেতরে এই কোয়ার্টারটার দিকটা নিরিবিলি, একদম যেন নির্জন। নিতান্তই কাজ ছাড়া কেউ এদিকে আসে না বলে মনে হয় না। হালকা কুয়াশার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সে নিরিবিলি কোয়ার্টারের সামনে এসে পড়লাম আমি। এবং পুরনো একতলা একটা কোয়ার্টার, চারিদিকে অন্ধকার, একটু দূরে একটা বৈদ্যুতিক পিলারের সাথে জ্বলতে থাকা বাল্বের লালচে আলোয় অন্ধকার কমার জায়গা যেন আরো বেড়ে গিয়েছে। ঘরের দরজাতে নতুন একটা তালা ঝুলছে, তবে দরজাটা বেশ পুরনো, কাঠের দরজার বেশ কয়েকটা জায়গায় ঘুনে ধরা। চাবি দিয়ে তালাটা খুলে ফেললাম, ক্যাঁচ ক্যাঁচ শব্দে দরজাটা যেন খুলে গেল। নিরবতার মাঝে সে শব্দটা যেন কয়েক গুণ বেড়ে ছড়িয়েছে। এবং আমি এই বাসায় আসার আগে একবার এসেছি, তাই জানি রুমের দরজা বা রুমের সুইচ বোর্ডটা কোথায় আছে। অন্ধকার হাতড়াতে হাতড়াতে লাইটের সুইচ অন করে দিলাম, লাইট জ্বালাতে পরিবেশটা পাল্টে গেল। এজন্যই আলো আমার প্রিয়, অন্ধকারের ঘটা অনেক ঘটনায় আলোতে বিশ্বাস করা যায় না। যাই হোক, বিশাল বিশাল তিনটা রুম, একটা ডাইনিং রুম, একটা বেডরুম আর একটা গেস্ট রুম। সদর দরজাটা আটকে ফ্রেশ হতে আমি ঢুকলাম ওয়াশরুমে। এখন পানি গরম করার ঝামেলাটা দিকে না গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেওয়াটায় যৌক্তিক বলে মনে হলো। হাত মুখ ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে রুমে গিয়ে দেখি টিভি চলছে, কিন্তু আমি টিভি তো অন করিনি, তাহলে টিভি কিভাবে চলছে? একবার ভাবলাম হয়তো বা আমি নিজেই টিভি অন করে রুমে গিয়েছিলাম বা ওয়াশরুমে গিয়েছিলাম, তাড়াহুড়ো করে মনে পড়ছে না। একটু অবাক হলেও তেমন কিছু না ভেবে গেস্ট রুমের বিছানাটা শুয়ে পড়লাম। ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল, অন্ধকার হয়ে গেল চারপাশটা। খানিক্ষণ বাদে আমার মনে হলো কারা যেন রুমে হাঁটাচলা করছে। মোবাইলের টর্চ লাইটটা জ্বালিয়ে দিলাম, কিন্তু টর্চের আলোয় কাউকে যেন দেখতে পেলাম না, অথবা মনের ভুল। এই ভেবে টর্চ নিভিয়ে আবারও ঘুমাতে যাব, তখন হঠাৎ করে শুনতে পেলাম রুমের থেকে যেন চিৎকারের আওয়াজ হচ্ছে, বলছে বাঁচাও বাঁচাও। হাত মুখ ভালো করে ধুয়ে রীতিমতো শেষ করলাম, এবং এরকম শব্দ শুনে হঠাৎ করে চিৎকার শুনে আমার আত্মা বের হয়ে যাবার উপক্রম হলো। খুব ভয় পেলেও কাঁপা কাঁপা মোম হাতে যেন মোবাইলটা এগিয়ে গেলাম রুমটার দিকে। ভিড়িয়ে রাখা দরজাটা ধরে ধাক্কা দিতে খুলে গেল সেটা। ভেতরে তাকাতেই ভয় আমার পুরো শরীর যেন কাঁপতে শুরু করলো। পুরো ঘর জুড়ে রক্তের ছোপ ছোপ দাগ, আর একদল লোক লাশের খাটিয়া নিয়ে অপেক্ষা করছে। হঠাৎ আমার দৃষ্টি গেল এই রুমের বিছানার দিকে, সেখানে শুয়ে আছে মামুন। আমাকে দেখে কেঁদে কেঁদে বলছে, দোস্ত আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে রে, আমাকে মেরে ফেলবে। মামুনের আর্তনাদ শুনে আমি বললাম, তুই এখানে কি করছিস, তুই না হাসপাতালের আইসিউতে ছিলি? কোনো উত্তর দিল না মামুন, টলতে শুরু করলো, দেখে মনে হচ্ছে মাথা ঘুরছে, এবং অল্প সময়ের মধ্যে ঢলে পড়ল বেডের ওপরে। কি করব কিছুই যেন বুঝে উঠতে পারছিলাম না, সামনে এগোতে পারছি না। আবারও তাড়াহুড়ো করে মামুনের ফুরফুরে ফোনটা যেন মোবাইলটা নাম্বারও নেওয়া হয় রে, আমি যেন কিংকর্ত বিমূর হয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় রক্ত লাল চোখের দুজন লোক এগিয়ে আসলো, এরপর মামুনকে সাদা কাপড়ে জড়ালো। আমি যেন তাদেরকে কোনো প্রশ্ন করার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলাম। তারপর খাটিয়া তুলে রুমের জানালার দিকে অন্ধকারে রওনা দিয়ে দিল তারা, এবং দেখতে দেখতে হঠাৎই অন্ধকারের দিকে হারিয়ে গেল সবাই। রুমে এখন আমি ছাড়া আর কেউ নেই, এমনকি রক্তের ছোপ ছোপ দাগও নেই, খাটিয়া কিংবা ওই সব মানুষজনের কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমি যে নিজের চোখে দেখেছি, এখন এখানে অনেক মানুষ ছিল, তারা লাশ নিয়ে ছোটাছুটি করছিল, কোথায় কেন সব? সত্যি বলতে খুব ঘাবড়ে গেলাম। কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না, আমি সম্ভ্রিত ফিরল। যখন বিদ্যুৎ আসলো আরো তো একটু সাহস পেলাম আমি। মনের বিভ্রম ভেবে দরজাটা লক করে গেস্ট রুমে গিয়ে আবার শুয়ে পড়লাম। তবে তখনও ভয়ে আমার বুক যেন কাঁপছিল। মায়ের কাছে থাকা তাঁতাটা জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করছিলাম। আর ঠিক তখনই পাশের ঘর থেকে খুটখুটের শব্দ হলো। কিসের শব্দ দেখার জন্য চোখ খুলে ভয় ভয়ে তাকালাম। পাশের ঘর থেকে মামুনের গলার স্বর যেন আসছে, দরজাটা খুলে এখানে আয়, আয় না, আমার না খুব একা একা লাগছে, এবারে আমার খুব ভয় লাগছে রে। ঠিক তখনই পাশের রুম থেকে দস্তা দস্তির আওয়াজ ভেসে এলো। অট্টু হাসিতে ফেটে পড়া কে একজন মামুনকে টেনে টেনে কোথাও নিয়ে যাচ্ছে। ভয়ে ঘয়ে গলা যেন শুকিয়ে গেল আমার। এই শীতের রাতে কল কলিয়ে খামছি এবং এক দৌড়ে বিছানা থেকে নেমে সদর দরজার সামনে চলে এলাম আমি। এখানে আর এক মুহূর্ত না, যেমন করি হোক অবশ্য কোয়ার্টার থেকে বের হতে হবে। কিন্তু একে দরজার বাইরে থেকে লক কেন? দরজা জোরে জোরে চিৎকার করে দরজা খুলতে লাগলাম। কি অন্তত আসুক, বেশ কিছু সময় চিৎকার করার পর কি যেন দরজাটা খুলে দিল। আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে কোয়ার্টারের রাস্তায় চলে এলাম। লোকটা আমার পেছনে পেছনে ছুটে এলো। লোকটা আমাকে বলল, হ্যাঁ কি হয়েছে ভাই, চিৎকার করছেন কেন? আর আপনি এই বাসায় কি করছেন? আপনাকে তো চিনতে পারলাম না। আমি পেছন ফিরে তাকে দেখি মাঝবয়সী গোপনা একজন লোক দাঁড়িয়ে আছে। আমি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম, আপনি কে? তখন সে লোকটা বলল, আমি রঞ্জন মিয়া, এই কোয়ার্টারের নাইট গার্ড। লোকটা পোশাক দেখে নিশ্চিত হলাম, আরে এইটা তো নাইট গার্ড, ঠিকই তো আছে। এবার মনে মনে একটা সাহস পেলাম। একটু দাম নিয়ে আমার সাথে কি ঘটেছিল, কিভাবে এখানে এলাম, সমস্ত ঘটনা খুলে বললাম রঞ্জন মিয়াকে। সব শুনে রঞ্জন মিয়া বলল, বুঝেছি আপনাকে ভয় দেখেছে গানা। আসলে এই কোয়ার্টারের আগে হাসপাতালে মর্গ হিসেবে ব্যবহৃত হতো, বুঝতে পেরেছেন? হাসপাতালের সব লাশ এখানে রাখা হতো। যখন হাসপাতালটা নতুন ভাবে তৈরি হলো, তখনও মঠটা এখান থেকে সরিয়ে নতুন বিল্ডিং এ নেওয়া হলো আর কি। পরবর্তীতে টুকিটাকে মেরামত করে এটাকে কোয়ার্টার হিসেবে ব্যবহার করা শুরু হয়, বুঝতে পেরেছেন? তবে এখন আর কোন সমস্যা নেই, আমি এসে গেছি। চাইলে আপনি রুমে গিয়ে ঘুমাতে পারেন, কিংবা চাইলে হাসপাতালে গিয়ে চলে যেতে পারেন, জায়গাটা ভালো না। রঞ্জন মিয়াকে সাথে করে নিয়ে দরজায় থাকা তারা ঝুলিয়ে হাসপাতালের দিকে হাঁটা শুরু করলাম। এই ভূতের মর্গে রাতটা কাটানোর আমার অপেক্ষা আমার পক্ষে সম্ভব নয়। মামুনের ফুপু কিভাবে এখানে থাকেন সেটা ভেবে হতভম্ব হচ্ছিলাম। এবং কিছু দূর এগিয়ে যেতেই রঞ্জন মিয়া আবারও ডাক দিয়ে বলল, ভাই তাড়াতাড়ি যান, আপনার বন্ধু মারা গিয়েছে। এতটুকু বলে কেমন যেন রহস্যময় একটা হাসি দিল। সে হাসির সাথে পার্থিব কোনো কিছুর তুলনা চলে না। যাদের আবছে আলোতে ওই হাসিটা খুব বেশি রহস্যময় লাগলো আমার কাছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে মারা গিয়েছে কে জানে, সেটা ট্যালিপ্যাথিক উপায় রঞ্জন কিভাবে জানবে? দ্রুত পা চালিয়ে হাসপাতালের দিকে পৌঁছে গেলাম। ফজর আজান দিচ্ছে, তখনও ফোনের ফুপু বিষণ্ন মনে বসে আছে হাসপাতালের আউটডোরে। তার চোখ ভেজা, ফোনে কাকে যেন মামুনের মৃত্যুর সংবাদ দিচ্ছেন উনি। আমাকে দেখে উনি বললেন, মামুন আর নেই। এতটুকু বলেই ভালো করে আমার বিভ্রান্ত চেহারার দিকে তাকিয়ে না জিজ্ঞেস করে পারলেন না, তোমার এই অবস্থা কেন, চোখ মুখ এত ফ্যাকাশে লাগছে কেন, কি হয়েছে তোমার? আমি কোয়ার্টারে ঘটে যাওয়া পুরো ঘটনাটা খুলে বললাম ফুপুকে। সবশেষে বললাম রঞ্জন মিয়ার কথা। সব শুনে ফুপুর চোখ যেন কপালে উঠল। চুপ করে থাকলেন কিছুক্ষণ, তারপর খুব ধীর গলায় বললেন, তুমি রঞ্জন মিয়াকে কি করে দেখেছ? উনি কোয়ার্টারে দাওয়ান ছিলেন ঠিকই, কিন্তু তো অনেক আগে মারা গেছে, তত 10 বছরের কাছে উনি মারা গেছে। এ কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ভয়ে সেখানে জ্ঞান হারাই। জ্ঞান ফিরলে আমি হাসপাতালের বেডে নিজেকে আবিষ্কার করি। এরপর অনেক দিন অসুস্থ ছিলাম, প্রায় আমার রীতিমতো বারবার শুধু ওই স্মৃতিটা মনে আসত। এরপর ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠি। এ ছিল ঘটনা। যে ফিল্ম হয় ঘটনাটি ভালো লাগলে পরে শোনাতে পারেন। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ খান বলছিলাম বীরপুর থেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের ফিরোজ ভাই। এবং ফিরোজ ভাই ইজ, ইউ আর বেসিকলি সুপার ডুপার অ্যামেজিং একটা পার্সন, বিকজ আপনি যেভাবে ভাই আমাদের এই ফ্রেথকে যেভাবে সাপোর্ট করেছেন বা যেভাবে করে আপনি হেল্প করেছেন আমাদেরকে স্টোরি শেয়ার করে, দিস ইজ আনডাউটলি, মানে আমি কখনো আপনার এই ঋণ পরিশোধ করতে পারবো না ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আপনি সবসময় দারুণ দারুণ সব স্টোরি কালেক্ট করেছেন এবং প্রেথ পডকাস্টে পাঠিয়েছেন, ভৌতিক দুনিয়ায় পাঠিয়েছেন, ভৌতিক কথায় সময় পাঠিয়েছেন, মানে ইউ আর অল ইজ এন্ড বলা যেতে পারে, মাশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আশা আশা করছি আপনাদের সবার কাছে ঘটনাটি বেশ ভালোই লেগেছে এবং ভালো লাগার মতোই একটা ঘটনা ছিল। এবং আমি বিলিভ করি যে এরকম ঘটনা আপনাদের কাছে থাকলে আপনারা কিন্তু পাঠিয়ে দিতে পারেন preet.shathinmusic@gmail.com, ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দিতে পারেন। আপনাদের ঘটনা অবশ্যই আমি পড়ে শোনাবো। কথা দিচ্ছি, আমার কাছে কোনো ঘটনা আসলে আমি শেয়ার করিনি এমন কোনোদিন হয়নি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা, আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অনেক সুন্দর লাগবে। চলে যাই সরাসরি পরবর্তী ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন যে, ভাই আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন, ভালোর দানে আছেন। আমি সুমন খান বলছি ঢাকার ধানমন্ডি থেকে। আজ নতুন একটি গল্প কালেক্ট করেছি, পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে। গল্পটির নাম জীবন্ত মৃত্যুপুরী এবং গল্পটির মূল লেখক সঞ্চারী ভট্টাচার্য। শুরু করছি গল্প। কিছু ঘটনার কোন যৌক্তিকতা থাকে না। আজকে আপনাদের সামনে সেরকম একটা ঘটনা কথা তুলে ধরতে চলেছি, কাউকে মানসিক বিকারগ্রস্ত বলুক বা নিজের জীবনের কাছে হেরে গেছে এমন মানুষই বলুন না কেন, তাদের কাছে জীবন যে কোনো সাধারণ মানুষের থেকে অনেক বেশি কঠিনতর হয়ে ওঠে। আজকের ঘটনা সেরকমই একটা মেয়েকে নিয়ে। পারিবারিক অশান্তির জন্য আর নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে হেরে যাওয়ার জন্য বিশাল ঠিক করে সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এতটা মনের অবস্থা খারাপ থাকে যে বাড়িতে কাউকে বলে যাওয়ার প্রয়োজন বোধ মনে করে না সে, এমনকি কোথায় যাচ্ছে সে সম্পর্কেও কোনো কিছুর কাগজে পাতায় নথিপত্র করা যায় না। কোনো প্রমাণ না পেলেও মানুষ তার কোনো খোঁজ করতে পারবে না, এমনটাই ছিল তার অন্তরের ইচ্ছা। সে ইচ্ছাকে অটল রাখবার জন্য এই বাড়ি থেকে চলে যাওয়া, সিদ্ধান্ত হয়েছিল অনেক আগেই। এবং সে নিয়ে নেয় মিশেল, কিন্তু কোথায় যাবে এই অপরিচিত দুনিয়ার মধ্যে, কারণ হয়তো তার জন্য কোনো ঠাঁই নেই। যার কাছে সাহায্য চাইবার জন্য গেল সে থেকে ফিরিয়ে দেওয়া হলো তাকে। নিজের জীবন নাকি নিজেকেই কাটাতে হয়, এমন নীরব একাকি একটা জীবন কাটানো কি এতটা সহজ, সেটাই তো দিনের পর দিন ভাবতে থাকলো মিশেল। তারপর একদিন সে সিদ্ধান্ত নিল, মানুষের কাছে যখন তার কষ্টের কোনো মূল্যই নেই তখন সে আর এই মানব সমাজের মধ্যে থাকবে না, সে চলে যাবে জঙ্গলে বা উপত্যকায়। সেখানে সে আমৃত্যু বসবাস করবে সবার অবচরে, সবার থেকে দূরে। এমনই এক উপত্যকায় গিয়ে উপস্থিত হল মিশেল, সংকোচর উপত্যকা। এবং উপত্যকাটি বেশ অদ্ভুত প্রকৃতির, এখানে বলতে গেলে কিছুই নেই, সমুদ্রের পারে কিছু জনকীর্ণ অঞ্চল ছাড়া, চারিদিকে বনাঞ্চলের মধ্যে প্রাণ হিসেবে শুধু সমুদ্রই রয়েছে। ওটি এখন মিশেলের সম্বল। এই নর্জন উপত্যকার মধ্যে তাকে কাটাতে হবে গোটা জীবন। সাধারণ মানুষের ভাবনার বাইরে হলেও মিশেলের কাছে এটাই এখন তার জীবন। উপত্যকার আশেপাশটা ঘুরে দেখতে থাকলো মিশেল, যদি কোনো প্রাণের সঞ্চার থাকে তাকে, কিন্তু দুঃখের বিষয় আনাচে কানাচে কাউকে খুঁজে পেল না সে। ফলে বাধ্য হয়ে এক প্রকার সমুদ্রের পারে একটি পরিষ্কার জায়গা দেখে সেখানে বসবাসের উপযোগী একটা কুড়ি ঘর বানিয়ে থাকবার কথা ভেবে নিল মিশেল। আশেপাশের বনাঞ্চল থেকে খড়কুটো এবং মোটা কাঠ জোগাড় করে কোন রকমে বসবাসের উপযোগ করে একটা কুড়ি ঘর বানিয়ে ফেলল। অতীতের স্মৃতিগুলো তার মনে বারবার কেটে গেছে এবং কেটে যেতে শুরু করলো। জীবনটাকে কত আনন্দের সাথে কাটাবার কথা ভেবেছিল সে, অথচ আজকের জীবনটাকে সম্পূর্ণ এক অন্যরূপে ধরা দিতে লাগলো। এই প্রশ্নের উত্তর খুঁজতে লাগলো মিশেল, আর দিনগুলো অতিবাহিত হতে লাগলো ঝড়ের বেগে। আমরা হয়তোবা কল্পনা করতে পারবো না যে এমন একটা জীবনের কথা, অথচ এই মেয়েটা দিনের পর দিন এই অভিশপ্ত জীবনটাকে বইয়ে নিয়ে চলে যেতে লাগলো। এখন তার কাছে আনন্দ আবার এটাই যথেষ্ট দুঃখের কারণ। প্রতিদিনের মতো আজকেও মিশেল বেরিয়েছে বনের মধ্যে কিছু ফলমূল খুঁজে আনতে। এগুলো হলো তার প্রতিদিনের সম্বল। রোজ রোজ এই পোড়া মাছ খেতে তার মুখের স্বাদ যেন একেবারে নষ্ট হয়ে গেছে। তাই আজকে বনের মধ্যে এদিকে ওদিকে ঘুরে যদি কোনো ফলমূল পাওয়া যায় তাহলে সে দিয়ে আরো বেশ কিছুদিন এভাবে কেটে যাবে। জঙ্গলের মধ্যে পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা এর আগে তার হয়নি। যে কোনো মুহূর্তে কোনো বিপদের আশঙ্কা থাকতেই পারে, এ কথা জানা সত্ত্বেও ঘুরে ঘুরে দেখতে থাকে এদিকে ওদিকে। প্রাণের মায়া অনেক দিন আগে ত্যাগ করে এসেছে সে উপত্যকায়। সে জানে এখানে নিজের জন্য নিজেকে রক্ষা করতে হবে, কেউ এসে তাকে রক্ষা করে দিয়ে যাবে না। মাথার উপরে ভগবান ছাড়া আর নির্জন কেউ নাই তার সাথে। বনের মধ্যে অবচেতন ভাবে ঘুরতে থাকে মিশেল। হঠাৎ আবিষ্কার করল বড় একটা গাছকে। গাছের আত্মপান্ত ভরে রয়েছে বেশ কিছু পুতুলে। দূর থেকে সেগুলোকে দেখলে পুতুলের মতোই অনুভূত হলো। সে কিছুতেই ভেবে পেল না এমনটা কি করে হতে পারে। ঘন জঙ্গলের মধ্যে একটা মোটা গাছের গড়ির সাথে লেগে রয়েছে প্রায় 50টা পুতুল, ঝুলে আছে দড়ির সাথে। মিশেলকে অদ্ভুত ভাবে আকর্ষণ করছে সে পুতুলগুলি, যেন হাত ছানি দিয়ে ডাকছে তাকে ওদের দিকে। এ আবার কেমন অভিশপ্ত জঙ্গল যেখানে মানুষের মতো দেখতে পুতুলের গাছের সাথে ঝুলে রয়েছে। মনে হচ্ছে যেন কোনো বাচ্চাকে পুতুল বানিয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। পুতুলগুলির মধ্যে থেকে যা কেউ কথা বলছে। যে কাজের জন্য বিশাল এখানে এসেছিল, এই পুতুলগুলি দেখবার পর সবকিছু তার মাথা থেকে যেন বেরিয়ে গেল। তখন তার মনে হতে লাগলো এই পুতুলগুলোর জন্য এসে এখানে এসেছে। ওরা যেন তার জীবনের মতো লক্ষ্য। এখন সে আর তাহলে এই জঙ্গলের মধ্যে একা রইল না। নিজের মস্তিষ্কের উপর কাবু হয়ে ফেলতে থাকে বিশাল। অদ্ভুত ভাবে আকর্ষিত হতে থাকে পুতুলগুলির দিকে। সামনে গিয়ে খুব ভালো করে দেখতে থাকে পুতুলগুলিকে। পুতুলগুলির আকার বেশ অদ্ভুত, যেন কোনো জীবন্ত মানুষ। কোনো জীবন্ত মানুষকে ঝুলিয়ে রাখা হয়েছে দড়ির সাথে। এমন দৃশ্য দেখে মিশেল জীবনে কোনোদিন দেখেনি, এই প্রথম তার এমনটা মনে হচ্ছে। পুতুলগুলির মধ্যে থেকে একটা পুতুলকে মিশেলের খুব পছন্দ হয়ে যায়। সে নিজের হাতে নিয়ে নেয়। এরপর ফিরতে ফিরতে থাকে নিজের গন্তব্যের দিকে। সে কাজের জন্য মিশেলের সেখানে গিয়েছিল, সেটাই ভরে যায়। ফিরে এসে পুতুলটিকে সঙ্গে করে নিয়ে যায়। মিশেল এখন বেশ ভালো আছে পুতুলটিকে নিয়ে, আর সে বনের অধিকটায় কোনোদিন যায়নি। এখন এখানেই থাকে সমুদ্রে পারে, আশেপাশে থাকে যা কুড়ি বাড়িয়ে পায় তাই খায়। এইভাবে দিব্যি কেটে যাচ্ছে তার দিনগুলো। কিন্তু একটা দিন এমন আসে যে সে ভারাক্রান্ত জীবনটা নিয়ে আর বাঁচা সম্ভব হয়ে ওঠে না। সমুদ্রের দিকে তাকিয়ে সে ঠিক করে আত্মহত্যা করবে। এটাই মুক্তির রাস্তা। এই পথে তার চিরশান্তি সংরক্ষিত রয়েছে। মিশেল ভারাক্রান্ত হৃদয় নিয়ে এগিয়ে যেতে থাকে সমুদ্রের দিকে। সমুদ্রের পাড়ে গিয়ে যখন মরতে যাবে তখন আবিষ্কার করে সমুদ্রের পাড়ে পড়ে থাকা সে পুতুলটাকে। অবাক হয়ে যায় মিশেল, একেবারে হুবহু তার পুতুলের মতো দেখতে। কিন্তু এখানে কি করে আরো একটা পুতুল এসে থাকতে পারে? কে রেখে গিয়েছে এখানে পুতুলটিকে? সে কি করে জানতো মিশেল আজকে এখানে আসবে আত্মহত্যা করতে? অবাক দৃষ্টিতে মিশেল দেখতে থাকে পুতুলটিকে। কেউ যেন তাকে হিপনোটাইজ করেছে। আবারও অদ্ভুত ভাবে আকর্ষিত হতে থাকে মিশেল পুতুলটির দিকে। সে নিজে মৃত্যুর কথা ভুলে পুতুলটির দিকে এগিয়ে যায়। আস্তে আস্তে ধোঁয়া সে যখন কাটতে থাকে তখন মিশেল হঠাৎ করে দেখতে পায় সেটি কোনো পুতুল নয়। পুতুলের মতো দেখতে কেউ যেন তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। বিভৎস দেখতে সেই বাচ্চাটিকে চোখগুলো কোঠরে ঢুকে গেছে। সারা শরীরে যেন হাড় ছাড়ার কিছুই নেই। চিৎকার করতে করতে এগিয়ে আসছে বিশালের দিকে। ভয় এবং আতঙ্ক বিশালকে ভীষণভাবে গ্রাস করতে থাকে। সে ওই স্থান ত্যাগ করে পালাতে নাকি এখানে দাঁড়িয়ে থাকবে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য? কিছুই যেন বুঝে উঠতে পারছিল না বিশাল। বিশাল ভয় পেয়ে সমুদ্রের পাড়ে চলে যায়। হাত পা যেন তার এগোতে যাচ্ছে না। সামনের পুতুলটা কখনো মানুষের পরিণত হয়েছে সে জানে না। বিভর্ষ দেখতে বাচ্চাটাকে গিয়ে এগিয়ে আসতে থাকে তার দিকে। আজকে হয়তো তার জীবনের শেষ দিন। মিশেল চিৎকার করে ওঠে, না না। আর কিছুই দেখতে পায় না চোখের সামনে। পায়ের কাছে দেখে একটা পুতুল পড়ে আছে, যেটাকে এতক্ষণ সে চোখের সামনে দেখেছিল মানুষ রূপে। তার থেকে উদ্ধত হয়ে সে ভয়ঙ্কর মানুষটাই তাহলে সে পুতুলটা পরিণত হয়েছে। বিশাল বুঝতে পারে এর পেছনে কোনো ভয়াবহ রহস্য লুকিয়ে আছে। কিন্তু সে এই রহস্যের সমাধান খুঁজে বার করবেই বা কি করে? কার কাছে গিয়ে বা এই রহস্যের কথা জিজ্ঞেস করবে? এখানে কি হয়েছে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কেউ কি আছে গোটা অভ্যন্তরে? মিশেল পুতুলটাকে হাতে নিয়ে নেয়, তারপর দৌড়াতে থাকে নিজের কুঠিরের উদ্দেশ্যে। হাঁপাতে হাঁপাতে সে পুতুলটিকে দেখে সেই পুতুলটির কাছে গিয়ে আগ্রহ সংগ্রহ করেছিল। সে বোতলের মধ্যে, সে বনের মধ্যে থাকে এবং দুটি পুতুলকে দুই রকম ভাবে দেখতে থাকে, কিন্তু দুটি পুতুলের মধ্যে যেন প্রাণ রয়েছে তারা শুধু পুতুল হতে পারে না। আজকে মিশেল নিজের চোখে যা দেখেছে তা কোনোভাবেই মিথ্যে হতে পারে না। মানুষ অন্যকে ভুল বোঝাতে পারলেও নিজেকে ভুল বোঝাতে পারবে না। সেখানে সেও ওই পুতুলটাকে বনের মধ্যে দেখা পুতুলগুলোর মধ্যে ঝুলিয়ে রাখতে শুরু করে। এর পরবর্তীতে সে যখন মিশেল সমুদ্রের পাড়ে আসে তখন সে এরকম একটা পুতুল পড়ে থাকতে দেখত, আর সেখান থেকে সঙ্গে করে নিয়ে দেখে রাখত সে পুকুরের দিকে, আর সেদিকে দুটো বাঁশের খুঁটি পাত পেত, তার সাথে সুতো করে জড়িয়ে আকাশের আকারের দিকে বানিয়ে দিল সে। তার সাথে ঝুলিয়ে রেখেছিল সমুদ্রের পাড় থেকে অজস্র সে পুতুলগুলিকে। একদিন মিশেল রাতের বেলা ঘুমের মধ্যে অনুভব করে অদ্ভুত এক পরিবেশকে। কুঠিরের অর্থাৎ প্রচন্ড ঠান্ডা বাতাস অনুভব করল। এত ঠান্ডা বাতাস কোথা থেকে এলো সে বুঝতে পারে না। চোখ খোলার পর এসে দেখে রাশি রাশি পুতুল ভিড় করে রয়েছে তার চারিপাশে এবং প্রত্যেকে তার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসি হাসছে। আজকে তাদের দেখে কেউ যেন মনে হচ্ছে না পুতুল, মনে হচ্ছে যেন চোখের সামনে রাশি রাশি মৃত বাচ্চার আত্মা ভিড় করে রয়েছে। ঘিরে রেখে দিয়েছে তারা মিশেলকে। এতদিন যে পুতুলগুলিকে সংগ্রহ করেছিল মিশেল, তাদেরকে আজকে নিজের চারপাশে দাঁড়িয়ে থাকতে দেখছে সে। না, এরা আমার মৃত্যুর কারণ হতে পারে না। আমি এত কঠিন মৃত্যু কিছুতেই পেতে পারি না। আমাকে ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও, আমি তো কোনো দোষ করিনি। পৃথিবীর বুকে নিশ্চয়ই অবস্থায় আমি এসে পৌঁছেছি উপত্যকায়। তোমরা যা বলেছ, যেভাবে বলেছ, আমি এতদিন তাই করে গিয়েছি। তোমরা কারা, কেন আজকে আমাকে প্রাণ দিতে এসেছ, কি অপরাধ করেছি আমি? ঠিক সেই সময় মিশেলের ঘরের মধ্যে প্রবেশ করলো একটা শিশু, যাকে মিশেল পূর্ব কোনোদিন দেখেনি। তার দিকে তাকিয়ে থাকে এবং যেন তারা পুতুলের দিকে খুব ভালো করেছে। শিশুটিকে দেখতে অতি ভয়ঙ্কর লাগছিল। সে পা টিপে টিপে এগিয়ে আসতে থাকে মিশেলের দিকে। মিশেল সারা শরীরে যেন রক্ত এখন যেন হিম হয়ে এসেছে। শিশুটি মিশেলের দিকে এগিয়ে আসে। খড়কুটো দিয়ে জায়গাটি আগুন দিয়ে জ্বালিয়েছিল মিশেল। শিশুটি ঠিক তার সামনে এসে দাঁড়ালো এবং আগুনের ঝলকানিতে মিশেল দেখতে পায় শিশুটির চোখ দুটিকে। কি তীব্র সে চাহনি, যেন কত কথা বলে দিয়েছে এবং মিশেলকে বলে যাচ্ছে। সেটি মিশেলের আরো কাছে আসলো। মিশেল তখন ভয় ভয় ঠকঠক করে কাঁপছে। তবু সে ভয় ভয় সে শিশুটির জিজ্ঞেস করলো, তুমি কে? আমার সাথে দেখা করবার জন্য কেন এখানে এসেছো? আমাকে তুমি দয়া করে মেরো না, মেরো না, প্লিজ মেরো না। তোমার 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 কোথায় কষ্ট, কোথায় কষ্ট বলো আমাকে, আমি যথাযথ চেষ্টা করব সেখান থেকে তুমি মুক্ত করতে। সেটা মুখ খুলে আর বলল, এখানে যে আসে তার মনের মধ্যে অনেক কষ্ট, তুমি তাদের মধ্যে একজন, কিন্তু আমাদের কাছ থেকে অব্দি সে এসেছে, তাকে আমরা জীবিত অবস্থায় ফিরতে চাইনি, তাই তোমাকেও আমরা এখানে রেখে দিব নিজেদের কাছে। তফাত শুধু একটাই, জীবিত অবস্থায় তুমি এখানে থাকতে পারবে না। তোমাকে যদি আমাদের সাথে থাকতে হয় তবে আমাদের মতো পুতুল হয়ে থাকতে হবে। এই যে আমাদের দেখছো, তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমরা কেউ পুতুল নই, কেউ পুতুল নই। আমাদের পুতুল বানিয়ে রেখা হয়েছে, এর পেছনে রয়েছে এক বড় ইতিহাস। এই উপত্যকার আগে অনেক মানুষ করতে আসত। আমিও এসেছিলাম আমার বাবা মার সাথে, কিন্তু তারপর আর কোনো দিন ফিরে যাওয়া হয়নি। থেকে যেতে হলো আমাদের এই পুতুল হয়ে। ওরা মেরে ফেললো আমার বাবা মাকে, আর আমার আত্মাকে পুতুলের মধ্যে ভরে ফেললো, গাছের সাথে ঝুড়িয়ে রেখে দিল। এরপর থেকে যারাই আসতো তাদের সন্তান ওই পিশাচিনী এরকম ভাবে মেরে পুতুলের মধ্যে রেখে দিত তার আত্মাকে, আর তাদের পরিবারের সকলকে মেরে সমুদ্রের জলে ভাসিয়ে দিত। এই মৃত্যুযজ্ঞ ততদিন অবধি চলত তাকে যতদিন না পর্যন্ত পিশাচিনীর মৃত্যু হয়, পিশাচটা দীর্ঘ জীবিত থাকবার জন্য এমনটা করত, পিশাচগুলিকে মেরে তার রক্তপান করত, আর ভবিষ্যতে নিজেকে দেখভাল করবার জন্য বাচ্চাদের আত্মাগুলিকে পুতুলের মধ্যে ভরে রাখত, নিজের প্রয়োজনে আমাদের দেশ সমস্ত কাজ করাত। এরকম ভাবেই চলতে লাগলো। কিন্তু একদিন পিশাচিনীর সমস্ত কারসাজি ধরা পড়ে গেল। ওই ছেলেদের দল হৈ হৈ করে এসে পিশাচিনীর আগুন ধুয়ে তাকে বেড়ে ফেলল। পিশাচিনী এখন এই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়, তাকে দেখতে পাওয়া যায় না। তুমি বনের মধ্যে যেদিন ফন বন এর উদ্দেশ্যে গিয়েছিলে, সেখানে জঙ্গলের মধ্যে যে বাড়িটি তুমি দেখতে পেয়েছিলে সেটাই ছিল পিশাচিনীর আবাস স্থান। আর তার বাড়ির সামনে যে পুতুলগুলোকে তুমি গাছের সাথে চলতে দেখছিলে, তারা ছিল আমাদের আত্মা, আমাদের আত্মা। আমরা সকলে মিলে ওই পিশাচিনীকে বন্দি করে রেখে দিয়েছি ওই কুঠিরের মধ্যে। এখন সে আর বেরোতে পারবে না, এই মৃত্যুযজ্ঞ আর তার দ্বারা সম্পন্ন হয় না। আমরা এখন রাজত্ব করে এই কোটা জঙ্গলের মধ্যে, কিন্তু শুধুমাত্র আমরাই, বাইরের কোন মানুষ আমরা এখানে আসতে দেই না। তোমাকেও সেদিন মেরে ফেলতে পারতাম যেদিন তুমি সমুদ্রের বুকে আত্মহত্যা করতে গিয়েছিলে, কিন্তু সত্যিটা না জেনে তুমি বলে যাবে এমনটা আমরা চাইনি। তাই আমার ইশারায় প্রতিদিন তুমি যখন সমুদ্রের পারে যেতে, তখন একটি করে পুতুল থাকতে দেখতে, আর সেগুলো সংগ্রহ করে নিজেকে কুঠিরে এনে রাখতে। এভাবে নিজের অজান্তে তুমি আমাদেরকে নিজের অনেক কাজ নিয়ে এসেছ। তাই আমরা তোমাদেরকে কঠিন মৃত্যু দিতে চাইনি, বরং তোমাদেরকে আমাদের মতো করে মনে করতেছিলাম। এবার তোমাকে আমাদের একজন হয়ে যেতে হবে, কারণ আমরা কাউকে এখানে জীবিত অবস্থায় থাকতে দেব না, দেব না। আমাদেরকে যে নৃশংস তার সাথে হত্যা করেছে, তারপর আমরা আর কোনো মানুষকে জীবিত অবস্থায় থাকতে দিতে পারি না। তোমরা আগে অনেকে এসেছো, তাদেরও এই পরিণত হয়েছিল। মিশ্রের চোখে যেন জল চলে এলো। নিষ্পাপ এই শিশুগুলোর মুখের দিকে তাকিয়ে যেন নিজেকে হারিয়ে ফেলেছে কোথায়। তার জীবনের পরিণত যথেষ্ট করুন, না হলে কোনোদিন এই নির্জন উপত্যকায় আসত না। মানুষেরা তাকে কোনোদিন গ্রহণ করেনি, না দিয়েছে তার যোগ্য মর্যাদা। আজকে তাদের সকলের থেকে অনেকে দূরে বেশ, এবং মানুষের তাকে খোঁজ গ্রহণ না করলেও আত্মারা তাকে গ্রহণ করেছে। তাই তাদের সাথে থাকবে মিশেল, জীবিত অবস্থায় আনন্দের সাথে সে থাকতে পারেনি, মৃত্যুর পর অন্তত এই সঙ্গীতেরকে তো সে পাবে। রাজি হয়ে যায় বিশাল তাদের সাথে থাকবার জন্য। আস্তে আস্তে ওরাও বিশালের সাথে তাদের শরীর থেকে প্রাণটা যেন বের করে নিল, তাকে পরিণত করে দিল পুতুলে। এখন আর ঘরের মধ্যে কেউ নেই, শুধু পড়ে রয়েছে একটা মেয়ের পুতুল। কিছুক্ষণ আগেও সে জীবিত ছিল। প্রায় ছয় মাস অতিক্রান্ত হয়ে যায় এবং সমুদ্রের ঢেউগুলো এখনো নীরব প্রায় হয়ে যায়। এছাড়া কোনো শব্দ শোনা যায় না চারিদিকে। গাছের পাতাগুলো এখনো দুলছে, নোনা হওয়া লেগে আছে, রক্তসিক্ত ভূমি পড়ে রয়েছে তারুর প্রতিজ্ঞতায়, কিন্তু কেউ আসে না। বর্মর শব্দধ্বনি হতে থাকে নিষ্প্রাণ পুতুলগুলোর হৃদয়ের আকুলতা। সমস্ত পুতুলগুলির মধ্যে এখন গাছের সাথে ঝুলে আছে আরো একটা পুতুল, আর এই পুতুলটিরও চোখ আছে, আছে বোঝার অনুভূতি, আছে জীবনকে উপভোগের তৃষ্ণা, নেই শুধু প্রাণটা। এখন আত্মা সে আর কেউ নয়, সে হল মিশেল। পরিণতি কখন তাকে কিভাবে কিভাবে দেখবে তা কিন্তু কেউ রাখতে পারে না। কার জীবন কোন দিকে ঘুরবে তার আগে থেকে কিন্তু কেউ বলতে পারে না। অনেক সময় জীবিত অবস্থায় যে আনন্দের আস্বাদ গ্রহণ করা সম্ভব হয় না, মৃত্যু সেই পথকে অনেকটাই সহজ এবং সুন্দর করে দেয়। বিশালের সাথে এমনটাই হয়েছিল। ধরে নিন এই গল্পটা ছিল সম্পূর্ণ এবং অসম্পূর্ণের মাঝামাঝি। এটি আত্মার অন্তরের কথা যা সে কাউকে বলতে পারেনি। নীরব বাতাস আজও চুপিসারের সাক্ষী হিসেবে থেকে গেছে তার অধুরা আনন্দের, এবং মৃত্যুর পরেও অনেক সময় জীবন পূর্ণতা পায়। এই সেই জীবন্ত মৃত্যুপরীর ঘটনা। এই ছিল যশু ভাই ঘটনা, ভালো লাগবে, পড়ে শোনাবেন। আশা করছি ঘটনাটি সবার কাছে দারুণ রকম সুন্দর লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম যশু ভাই, প্রীত পডকাস্ট দীর্ঘজীবী হোক। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। এবং স্টোরিটা বেশ একটা মানে ভাপা মানে যেটাকে আমরা বলি যে গভীর একটা ঘটনা, মানে গল্পটা অনেক গভীর একটা গল্প। এটা আসলে মনের ভেতরের একটা আলাদা আলাদা বিষয়কে তুলে ধরা হয়েছে। দ্যাট ইজ ব্রিলিয়েন্ট, দ্যাট ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট স্টোরি টেলিং। আমি বলবো সত্যি খুবই অদ্ভুত ছিল, এবং একই সাথে বলবো যে রিদমিক ছিল এবং খুবই অদ্ভুত এবং উইয়ার্ড টাইপের ছিল। এবং আমি সব মিলিয়ে বলবো যে এই ধরনের স্টোরি আসলে পাওয়াটা মুশকিল এক প্রকার। আর দিস ইজ ভেরি ভেরি নাইস স্টোরি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আশা করছি আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লেগেছে। এবং আপনাদেরকে বারবার বলবো যে আপনারা যখন ঘটনা পাঠাবেন অবশ্যই ঘটনা আপনার যেখানেই পাঠান না কেন, অবশ্যই জাস্ট মাথায় রাখবেন যে কিভাবে ঘটনাটি পাঠাচ্ছেন বা কার মাধ্যমে ঘটনাটি পাঠাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, এবং ভালো লাগলে কষ্টসাধ্য হয়ে যাবে। এনিওয়েজ, আমি দেরি না করে চলে যাচ্ছি আমাদের সর্বশেষ ঘটনায়। আশা করছি সর্বশেষ ঘটনা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলে যাই ঘটনায়।